بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. وبعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের মূলালোচ্য বিষয় তাফসীরুল কোরআন আল করিম। তাফসীরুল কোরআন আল করিমের প্রসঙ্গে আমরা প্রাসঙ্গিক কিছু আলোচনা ইতিমধ্যে করেছি এবং আরো কিছু বিষয় নিয়ে আমি আলোচনার প্রাসঙ্গিক আরো কিছু বিষয় নিয়ে আলোচনার আশা পোষণ করছি। কারণ তাফসীর শুরু করার আগে বা কোরআন করিমের তাফসীর জানার আগে তাফসীর সম্পর্কিত বিষয়গুলো জেনে রাখলে ভালো হয়। যেমন আমরা অনেকেই হয়তো কোরআনে কারিমের তাফসীর শুনি, কিন্তু আমরা জানি না যে তাফসীর কাকে বলে। কোরআনে কারিমে তাফসীর শব্দের উল্লেখ আছে এবং এর সাথে সাথে আরেকটি শব্দের উল্লেখ আছে, সেটা হচ্ছে তাউইল। তাউইল কাকে বলে এবং তাফসীর কাকে বলে, এই দুইটার মধ্যে কি সম্পর্ক, এই বিষয়গুলা জানা আমাদের খুবই প্রয়োজন। তারপরে যেমন নুজুল সম্পর্কে, আয়াতের শানে নুজুল বা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে, শানে নুজুল কি, এই বিষয়গুলোও তাফসীর প্রসঙ্গে জানা থাকলে কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের তাফসীরগুলো বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা ইনশাআল্লাহ তাফসীর এবং তাউইল নিয়ে আমরা কিছু আলোচনা করব এবং সাহাবায়ে কেরামদের মধ্যে মুফাসসির সাহাবা কারা ছিলেন সে বিষয়গুলো এবং তাবেঈনদের মধ্যে কারা মুফাসসিরিন ছিলেন এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আলোচনার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। তাফসীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো বিষয় পরিষ্কার করা, স্পষ্ট করা, এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। যেমন এই তাফসীরের উল্লেখ কোরআনে কারিমে এই অর্থে আল্লাহ আজ্জা জেলা করছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, সূরাতুল ফুরকানের আয়াত। যে তারা আপনার কাছে যখনই কোনো বিষয় বা কোনো সমস্যা নিয়ে আসে, আমি আপনাকে এর সঠিক ব্যাখ্যা, আমি আপনাকে এর সঠিক জবাব এবং উত্তম ব্যাখ্যা প্রদান করি। যখনই তারা আপনার কাছে কোনো সমস্যা নিয়ে বা কোনো বিষয় আপনার সামনে উপস্থাপিত করে, তখন আমি ওই বিষয়ের সঠিক জবাব এবং উত্তম ব্যাখ্যা আপনাকে প্রদান করিব। আহসানা তাফসীরা, আহসানা তাফসীরা হচ্ছে উত্তম ব্যাখ্যা। তো এখানে ব্যাখ্যার অর্থে তাফসীর শব্দ ব্যবহার হয়েছে। তাফসীর শব্দিক অর্থে এটা কোনো জিনিসকে খালি করা বা এটাকে হালকা করা, এই অর্থে বোঝায় তাফসীরের শাব্দিক অর্থ। কোনো জিনিসকে চলার জন্য হালকা করে দেয়া, খালি করে দেয়া, যাতে সে দ্রুত চলতে পারে, তাকে ভারমুক্ত করা, অবমুক্ত করা, এই অর্থেও তাফসীর ব্যবহৃত হয়। আবেদনী করতে তাফসীর বলা হয়, যে মূলত তাফসীরের আবিধানিক অর্থে তাফসীরের কোন সংজ্ঞা প্রকৃত অর্থে ওলামায়ে কেরামরা দিতে পারেননি। আবিধানিক অর্থে তাফসীর কাকে বলে এই সংজ্ঞাটুকু প্রকৃত অর্থে ওলামায়ে কেরামরা বেশিরভাগই দিতে পারেননি। যদিও অনেকেই তাফসীরের সংজ্ঞা সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু ওই সংজ্ঞাগুলো তাফসীর দ্বারা যা বোঝা যায় সে সব কিছুকে সঠিকভাবে কভার করতে পারেনি। এরপরও ওলামায়ে কেরামরা তাফসীরকে সংজ্ঞায়িত করার বা আবিধানিক অর্থে তাফসীর বলতে কি বোঝায় সে বিষয়টা তার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। বিভিন্নজন বিভিন্নভাবে, তো এর মধ্যে মূল কথা যেটা, যে তাফসীর বলতে আবেদনে করতে এটাই বোঝায়, ওলামায়ে কেরামরা যা বলেছেন এর সংজ্ঞায় তার মোটমাট কথা, এই সমস্ত সংজ্ঞা থেকে যে কথাটা বোঝা যায় তা হচ্ছে যে তাফসীর হল বয়ানু কালামিল্লাহ, আল্লাহর কালামকে বয়ান করা বা এটাকে সুস্পষ্ট করে দেয়া। বয়ানু কালামিল্লাহ অথবা আন্নাহুল মুবাইয়িনু লিআলফাজিল কোরআনি ওয়া মাফহুমাতিহা, কোরআনে কারীমের শব্দগুলোকে এবং তার অর্থকে স্পষ্ট করে দেয়া। আবেদনী করতে তাফসীর বলতে এটা বোঝায়, আল্লাহ আজ্জা জাল্লার কালামকে কিংবা কোরআনে কারীমের যে আলফাজগুলো আছে শব্দগুলোকে এবং তার অর্থকে স্পষ্ট করে দেয়া, এটা হচ্ছে তাফসীর। তো এছাড়াও আরো বিভিন্ন ওলামায়ে কেরাম এবং অবিধান বিশেষজ্ঞগণ তাফসীরের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে তাফসীর হল যেমন আবু হাইয়ান, তিনি তার আল বাহরুল মুহিত গ্রন্থে তাফসীরের সংজ্ঞা দিয়েছেন, এভাবে ইলমুন ইউবহাসু আন কাইফিয়াতি নুতকি বি আলফাজিল কোরআন ওয়া মাদলুলাতিহা ওয়া আহকামিহা আল ইফরাদিয়া ওয়া আত-তারকিবিয়া ওয়া মাআনিহা আল্লাতি তুহমালু আলাইহা হালাত আত-তারকিব ওয়া তাতিমাত লিযালিক। যে ইলমু তাফসীর হচ্ছে এমন একটা জ্ঞান বা বিজ্ঞান যাতে কোরআন কারীমের শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হয়, কোরআন কারীমের শব্দগুলোর যে বিষয়গুলোর উপরে দালালত করতেছে, অর্থাৎ কোরআন কারীমের শব্দগুলো যে বিষয়গুলো বোঝাচ্ছে কি বোঝাচ্ছে, তার শাব্দিক এবং সেন্টেন্স কত বিষয়গুলো, তারপরে তার অর্থ এবং আরো অন্যান্য বিষয় যা কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত, এই সব বিষয়গুলো যে জ্ঞান দ্বারা জানা যায় ওই জ্ঞানকে তাফসীর বলা হয়। অর্থাৎ যে জ্ঞানের দ্বারা কোরআনে কারীমের শব্দগুলোর সঠিক উচ্চারণ, তার এই শব্দগুলো কি বোঝাচ্ছে, তার মর্ম কি, কোরআনে কারীমের শব্দগুলোর শাব্দিক এবং তার সেন্টেন্সগত দিক, সেন্টেন্সগতভাবে এটা এই জুমলাটা বা তার তারকিবটা কি, তার সেন্টেন্স বিন্যাস, বিন্যাসের মধ্যে যে বিষয়গুলো আছে, যে কাওয়ায়েদগুলো আছে, এই সেন্টেন্সটা যেভাবে কোরআনে কারীমে কারীমের সেন্টেন্সগুলো যেভাবে বিন্যাসিত হয়েছে, এর মধ্যে যে কায়দাগুলো আছে সেই কায়দাগুলো, তার অর্থ এবং আরো অন্যান্য যে বিষয়গুলো এই কোরআনে কারীমের লাফজ শব্দ এবং তার সেন্টেন্সের মধ্যে নিহিত আছে সেসব বিষয়গুলো জানা যায় যে জ্ঞানের দ্বারা, সে জ্ঞানকে ইলমুত তাফসির বলে। তো এখানে কাইফিয়াতুন নুতক মানে উচ্চারণ, উচ্চারণের উপায় কিভাবে কোরআনের শব্দগুলো উচ্চারণ করতে হয় এই কথা দ্বারা বোঝা গেল যে ইলমুল কেরাত যেটাকে আমরা বলি সেই ইলমুল কেরাত ও ইলমুত তাফসিরের অন্তর্ভুক্ত। তারপরে এই যে আপনার এই এই ব্যাখ্যার তাফসিরের এই ব্যাখ্যার মধ্যে ইলমুল লুগা আরবি ভাষার জ্ঞান এটাও অন্তর্ভুক্ত, শব্দের গঠন প্রণালী এই কথার মধ্যে ইলমুস সারফ, ইলমুন নাহ, ইলমুল বাদিয়, ইলমুল বায়ান, ইলমুল ইরাব, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত। তারপরে এই ব্যাখ্যার মধ্যে ইলমুল আহকাম বা ইলমুল ফিকহও এর মধ্যে অন্তর্ভুক্ত, কারণ কোরআনে কারীমের আয়াতগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে সেই বিষয়গুলো কোরআনে কারীমের এই আয়াতগুলোতে কি হুকুম আহকাম আসছে আল্লাহ আজিজুল্লাহর পক্ষ থেকে সে বিষয়গুলো জানা হচ্ছে। এরপরে কোরআনে কারীমের আনুষঙ্গিক বিষয়ের মধ্যে যে কোন আয়াত নাসিখ, কোন আয়াত মনসুখ, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। তার শানে নুজুল কি, অবতরণের কারণ কি, সে বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে কোরআনে কারীমের যে এর মধ্যে যে বর্ণিত যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর বিস্তারিত জ্ঞান বা ইলমুত তারিখটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে দেখা যায় যে তাফসিরের এই সংজ্ঞা অনুযায়ী, ইলমুত তাফসিরের এই সংজ্ঞা অনুযায়ী তাফসিরের মধ্যে ইলমুল কেরাত, ইলমুল লুগা, ইলমুস সারফ, ইলমুন নাহ, ইলমুল বায়ান, ইলমুল বাদিয়, ইলমুল মাআনি, এরপরে ফিকহ, সীরা বা তারিখ, আসবাবুন নুজুল, নাসিখ মনসুখ, এই সব বিষয়ের জ্ঞান এর মধ্যে অন্তর্ভুক্ত। তো এই সব জ্ঞানের সমষ্টির নাম হচ্ছে ইলমুল ইলমুত তাফসির। আর তাফসিরের শাব্দিক অর্থ বা যে অর্থটা আমরা বললাম আবিধানিক যে অর্থটা, যে এই সব মিলাইয়া তাফসিরের আবিধানিক অর্থ হচ্ছে বায়ানু কালামিল্লাহ, আল্লাহ আজ্জাল্লার কালামকে স্পষ্ট করা অথবা কোরআনের আলফাজগুলো এবং তার অর্থকে যদ্বারা স্পষ্ট করা হয়, বয়ান করা হয়, সুস্পষ্ট করে দেয়া হয়, সেটা হচ্ছে তাফসির। যে ব্যাখ্যার দ্বারা কোরআনে কারীমের অর্থকে সুস্পষ্ট করে দেয়া হয় অথবা কোরআনে কারীমের শব্দগুলোকে স্পষ্ট করে দেয়া হয় সেগুলো হচ্ছে, সেটা হচ্ছে তাফসির। তাফসির শব্দের উল্লেখ আমরা পেলাম কোরআনে কারীমে সূরাতুল ফুরকানে, আল্লাহ আজ্জা জাল্লা বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাথালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা। তো আলা কুল্লি হাল উলামায়ে কেরামরা, আমরা যে শুরুতে বললাম যে উলামায়ে কেরামরা বিভিন্নভাবে তাফসিরের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মূলত তাফসির বলতে যা বোঝায় সেটাকে পরিপূর্ণরূপে সংজ্ঞায়িত করতে কেউই সক্ষম হননি। তাফসিরুল কোরআন এটা আমরা শুধুমাত্র বা সংক্ষেপে এতটুকু বুঝে নেই আমাদের জন্য যথেষ্ট যে তাফসির হচ্ছে এই বিষয় যদ্বারা কোরআনে কারীমের শব্দ এবং তার অর্থগুলোকে সঠিকভাবে জানা এবং বোঝা যায়, সেটাই হচ্ছে তাফসির। এই তাফসিরের সমর্থক আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে তাউইল। তাউইল শব্দ কোরআনে কারীমে অনেক বেশ কয়েকবার ব্যবহৃত কোরআনে কেরিমে তাওহিল শব্দের উল্লেখ দেখা যায় অনেকগুলো আয়াতে। তো এই তাওহিলটা তাফসির শব্দের সমার্থক, যদিও এই দুটার মধ্যে কিছুটা পার্থক্য আছে বলে ওলামায়ে কেরামরা বলেছেন। তো তাওহিল শব্দের শাব্দিক অর্থ কি? তাওহিল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। তাওহিলের শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। এই আর কেউ কেউ বলছেন যে তাওহিল হচ্ছে যে এটা তাওহিলটা হচ্ছে এটা এটা সিয়াসা মাখুদ ইয়ালা থেকে, এটার অর্থ হচ্ছে সিয়াসা। সিয়াসা হচ্ছে যে একটা বাক্যকে বা একটা বাণীকে তার সঠিক জায়গায় রেখে দেয়া। সিয়াসা কোনো বিষয়কে এমনভাবে পরিচালিত করা বা নিয়ে যাওয়া যে তাকে তার সঠিক স্থানে রেখে দেয়া, কিংবা আমরা তাওহিল শব্দটাকে শাব্দিক অর্থে এইভাবে বুঝতে পারি যে তাওহিলটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং মানে কোনো কিছুকে মেকানিজম করে বা ইঞ্জিনিয়ারিং করে যেভাবেই হোক তাকে তার সঠিক জায়গায় রেখে দেয়া। কোনো কালামকে, কোনো বাক্যকে সুন্দরভাবে পরিচালিত করে তাকে তার স্বস্থানে বা তার যে স্থানে তাকে রাখা দরকার সেই স্থানে রেখে দেয়া, এটা হচ্ছে তাওহিলের আরেকটা শাব্দিক অর্থ। আর তাওহিল শব্দের শাব্দিক একটা অর্থ হলো ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা, একই অর্থ। এখন এই দুইটা শাব্দিক অর্থের মধ্যে আমরা যদি এই দুইটা শাব্দিক অর্থ অর্থের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে আসলে দুইটা ঘুরে ফিরে কিন্তু একই অর্থ। কারণ কোন বিষয়কে বা কোন বাক্যকে তার সঠিক স্থানে রেখে দেয়া তার মানে কি? যে কোনো ভাবে ওই শব্দটাকে তার সঠিক স্থানে ফিরিয়ে দেয়া, ফিরিয়ে নিয়ে যাওয়া। তাহলে এখানেও কিন্তু ফিরে যাওয়া বা প্রত্যাবর্তন করার অর্থটা পাওয়া যায়। কোরআনে কেরিমে তাওহিল শব্দের উল্লেখ বেশ কিছু আয়াতে দেখা যায়। যেমন সূরাতু আলে ইমরানে আল্লাহ আজ্জা জাল ইরশাদ করেছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তাওয়ীলিহি ওয়ামা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। যাদের অন্তরে বক্রতা আছে, কোরআনে কারিমের এই আয়াতগুলোতে যে কয়টি আয়াতে তাওহিল শব্দের উল্লেখ আছে সেখানে দেখা যায় যে তাওহিল শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা প্রথমে যেটা বললাম এটা হচ্ছে তাওহিল শব্দের শাব্দিক অর্থ, ফিরে যাওয়া কিংবা বাক্যটাকে তার সঠিক স্থানে রাখা। কোরআনে কেরিমে তাওহিল শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। যেমন এই আয়াতে সূরাতু আলে ইমরানের 7 নম্বর আয়াতে, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগুন, যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তাওয়িলিহি, যাদের অন্তরে বক্রতা আছে তারা রূপক বিষয়গুলোকে খুঁজে ফিতনা করার জন্যে অথবা অপব্যাখ্যা করার জন্য। এইখানে এই এই আয়াতের আমরা তাওহিলের অর্থ করলাম অপব্যাখ্যা, এবং এরপরে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন ওয়ামা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, আর এগুলোর তাওহিল বা ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়ামা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, এখানে তাওয়িল শব্দ ওই তাফসিরের অর্থে আসছে ব্যাখ্যা। এর আগের বাক্যটাতে ওয়াবতিগা আতাউইলি, এখানে আমরা তাওয়িলের অর্থ বলছি অপব্যাখ্যা। আচ্ছা, তারপরে সূরাতুন্নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও তাহলে সেটাকে আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহতে বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো, যালিকা খাইরুন, এটা তোমাদের জন্য উত্তম ও আহসান ও আহসান তাউইলা, এবং আহসান তাউইলা এটা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল, ফিরে যাওয়ার জায়গা হচ্ছে সবচেয়ে উত্তম ফিরে যাওয়ার জায়গা। যালিকা খাইরুন ও আহসান তাউইলা, যখন তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটাকে তোমরা আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ সেটাকে কোরআন এবং সুন্নাহর কাছে নিয়ে যাও। কোরআন এবং সুন্নাহটাই হচ্ছে ফিরে যাওয়ার জন্য উত্তম স্থান, আহসানা তাউইলা। তাহলে এখানে তাউইল বলতে ওই ফিরে যাওয়া বা ফিরে যাওয়াকে বোঝানো হয়েছে, রুজু বা প্রত্যাবর্তন এই অর্থে এখানে আসছে। আবার এখানে এই অবকাশও আছে যে আমরা বলতে পারি যালিকে খাইরুন, যে এটি হচ্ছে তোমাদের জন্য উত্তম, ও আহসানা তাউইলা, এবং সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যাখ্যা, সেটাও সেই অর্থ আমরা নিতে পারি, ব্যাখ্যার অর্থটা আমরা নিতে পারি। কিন্তু আয়াতের সিয়াক বা আয়াতের যে অবস্থা, এটা প্রেক্ষাপটটা প্রথম অর্থটাকেই বেশি প্রেফার করতেছে, যালিকা খাইরুন ও আহসানা তাউইলা, যে ওই রাদ ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাওয়া, এটি হচ্ছে ফিরে যাওয়ার জন্য সবচেয়ে উত্তম জায়গা। তাহলে প্রত্যাবর্তন স্থল বোঝানো হয়েছে তাউইল দ্বারা এই আয়াতে। তারপরে কোরআনে কারীমে সূরাতুল আরাফে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা তাউইলা يوم يأتي تأويله يقول الذين نسوا الله من قبل এই আয়াতে হাল ইয়ানজুরুন ইল্লা তাউইলা, এখানে তাউইল শব্দটা প্রকাশ করার অর্থে আসছে, যে তারা কি প্রতীক্ষা করছে যে এই বিষয়টা প্রকাশ পাবে। يوم يأتي تأويله, যখন এটা প্রকাশ পেয়ে যাবে তখন তারা বলবে, আয়াতের পরবর্তী অংশ, ইয়াউমা ইয়াতি তাউইলাহু ইয়াকুলুল লাযীনা নাসূহু মিন ক্বাবল, যারা আগে আল্লাহকে বলে গিয়েছিল তারা তখন বলবে, কদ জাআত রাসূল রাব্বিনা বিল হক, যে আমাদের কাছে আমাদের রবের পক্ষ থেকে রাসূল আসছিলেন। যখন বিষয়গুলো, কিয়ামতের বিষয়গুলো তাদের কাছে, কিয়ামতের দিন সব কিছু তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে, এই আয়াতে তাউইল শব্দটা প্রকাশ পাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখানে পেলাম কয়েকটা অর্থ, একটা হচ্ছে কোরআনে কারীমের মধ্যে তাউইল শব্দটা ব্যাখ্যার অর্থে ব্যবহৃত হয়েছে, কোরআনে কারীমে তাউইল শব্দটি ফিরে যাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে, কোরআনে কারীমে তাউইল শব্দটি প্রকাশ পাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে সূরাতু ইউসুফের আয়াতে ওমা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, তাউইলুল আহলাম স্বপ্নের ব্যাখ্যা অর্থে ব্যবহৃত হয়েছে, আনা উনাব্বিউকুম বিতাউইলিহি, ইউসুফ আলাইহিস সালাম তার সাথীদের বলছিলেন, তার জেলের সাথীদের বলছিলেন, আনা উনাব্বিউকুম বিতাউইলিহি, আমি তোমাদেরকে এর ব্যাখ্যাটা দিব, স্বপ্নের ব্যাখ্যা। তো ব্যাখ্যার অর্থে ব্যবহৃত হচ্ছে, প্রকাশ পাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে, এবং ফিরে যাওয়ার অর্থেও ব্যবহৃত হয়েছে। ذَلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا سُورَةُ الْكَهْفِ, যে এটা হচ্ছে ওই বিষয়ের ব্যাখ্যা যে বিষয়ের উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারো নি। এই সবগুলোই হচ্ছে তাউইলের, তাউইল শব্দ এই সব অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। ইস্তেলাহ বা আবেদনিক অর্থে তাওিল কাকে বলে, এটা একটু ইম্পর্টেন্ট বিষয় যে আবেদনিক অর্থে তাওিল কাকে বলে। সালাফদের নিকট তাওিলের আবেদনিক অর্থ হচ্ছে, আবেদনিক দুইটা অর্থে ব্যবহৃত হয়, এটা হচ্ছে সালাফদের কাছে। সালাফরা তাওিল শব্দটাকে আবেদনিক ভাবে দুইটা অর্থে ব্যবহার করেন, বা তাওিলের আবেদনিক দুইটা সংজ্ঞা তারা দিয়ে থাকেন। একটা হচ্ছে তাফসিরুল কালাম ও বায়ানু মানাহু, কোন বাক্যের ব্যাখ্যা এবং তার অর্থের অর্থকে অর্থের বিবরণ দেয়া বা অর্থ বর্ণনা করা। কালামের কোন বাক্যের ব্যাখ্যা এবং তার অর্থ বর্ণনা করা, সুস্পষ্টভাবে বর্ণনা করা, এটা তার ওই বাক্যের বাহ্যিক অবস্থার সাথে বা বাহ্যিক বাক্যের সাথে তার মিল থাকুক কিংবা না থাকুক। একটা বাক্য বাহ্যিকভাবে যে বিষয়টা বোঝাচ্ছে তাওিলটা, সেই তার বাহ্যিক অর্থের সাথে মিল হোক বা না হোক, যে কোনোভাবে ওই সেন্টেন্সটার ব্যাখ্যা করা এবং তার অর্থটা অর্থের বর্ণনা করা, এটি হচ্ছে তাফসিরের আবেদনিক একটা অর্থ যেটা সালাফরা দিয়ে থাকেন। শব্দের বাহ্যিক বা তার যে এই শাব্দিক যে অর্থ, শব্দের শাব্দিক যে অর্থ, সেই শাব্দিক অর্থের সাথে মিলুক বা না মিলুক, সেন্টেন্সের এই একটা সেন্টেন্সকে ব্যাখ্যা করা এবং এই সেন্টেন্স দ্বারা যা বোঝানো হয়েছে সেই বিষয়গুলোকে বর্ণনা করা, এই অর্থে তাওিলটা, তাওিল এবং তাফসির এই দুইটা হচ্ছে সমার্থক। কারণ আমরা তাফসিরের ক্ষেত্রেও বলছি যে তাফসিরের আবেদনিক অর্থ হচ্ছে বা পারিভাষিক অর্থ, ইস্তেলাহি অর্থ, পারিভাষিক অর্থ হচ্ছে যে বয়ানু কালামিল্লাহ, আল্লাহর কালামকে কালামটা বর্ণনা করা, এটার ব্যাখ্যা করা এবং তার অর্থটাকে সুস্পষ্ট করে দেয়া। তাহলে এখানে তাওিলেরও কিন্তু পারিভাষিক অর্থ হল তাফসিরুল কালামি ওয়া বায়ানু মানাহ, কোন কালামের কোন বাণীর কোন কথা ব্যাখ্যা করা, তার অর্থটাকে সুন্দরভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করা। তো এই অর্থে এটা হচ্ছে সালাফদের দেয়া তাওিলের পারিভাষিক অর্থ, একটা অর্থ, দুইটা অর্থের মধ্যে এটা একটা অর্থ। মুজাহিদ রাহিমাহুল্লাহ, ইবনে জারির রাহিমাহুল্লাহ সহ আরো অন্যান্য মুফাসসিরিন এবং উলামায়ে কেরামদের দেয়া এটা, এই হচ্ছে তাফসিরের তাওিলের পারিভাষিক অর্থ। যেমন এ মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নাল উলামা ইয়ালামুনা তাউইলা, ইন্নাল উলামা ইয়ালামুনা তাউইলা, উলামারা এটার তাউিল জানেন, মানে কি এটার ব্যাখ্যা জানেন, ইয়ানি কুরআন, কুরআন কারীমের ব্যাখ্যা উলামারা জানেন। এই কথা বলতে গিয়ে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে আল উলামা ইয়ালামুনা তাউইলাহু আই তাউইল আল কুরআন, উলামারা কুরআন কারীমের তাউিল জানেন মানে তাফসির জানেন। ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি তাওিল শব্দটাকে তাফসির অর্থেই ব্যবহার করছেন। যেমন তিনি তার তাফসির গ্রন্থে তাফসিরে তাবারিতে প্রায় জায়গায় তিনি বলছেন, আল কাউলু ফি তাওিলি কাউলিহি তাআলা কাযা ওয়া কাযা, কোরআন কারীমের কোন যে আয়াতের তাফসিরের শুরুতে তিনি বলছেন যে আল কাউল ফি তাওিলি কাউলিহি তাআলা, আল্লাহর এই এই বাণীর, আল্লাহর এই কথার ব্যাখ্যা হচ্ছে এই। ইখতালাফ আহলুত তাওিল, আহলুত তাওিলরা ইখতালাফ করেছেন, মানে কি ইখতালাফ আহলুত তাফসির, তাফসির বিদগণ এখানে তারা পারস্পরিক দ্বিমত পোষণ করেছেন। এরকম এই হচ্ছে তাওিল এবং তাফসির একই অর্থ। এটা হচ্ছে সালাফদের দেয়া তাওিলের পারিভাষিক দুটো অর্থের মধ্যে একটা অর্থ। তাদের দেয়া দ্বিতীয় পারিভাষিক অর্থ হচ্ছে ওয়া নফসুল মুরাদ বিল কালাম। নফসুল মুরাদ বিল কালাম, কালামের দ্বারা বা বাক্যের দ্বারা যে বিষয়টাকে বুঝায় সেটাই হচ্ছে তাফসির। বাক্যটা যে বিষয়টিকে বুঝায় সেটাই হচ্ছে তাফসির। যেমন বাক্যের দ্বারা যদি কোনো কাজের নির্দেশ থাকে ওই বাক্যের মধ্যে, যেমন আকিমুস-সালাহ, কোরআনে কারীমে আল্লাহ আজিজ জারে বলছেন আকিমুস-সালাত ওয়া আতুজ-জাকা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তো এখানে এই যে ইকামতে সালাহ, ইতাউজ-জাকা ওয়া রুকু মা'আর রাকিঈন, ওনাদের কথা হচ্ছে এই বিষয়গুলোই, এগুলোই হচ্ছে তার তাফসির। কালামের দ্বারা যেটা যে বিষয়টাকে বোঝানো হয়েছে বা এই কথার দ্বারা যা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই হচ্ছে তাফসির। আপনারা ভালো করে খেয়াল করবেন, সালাফে সালেহীনের দেয়া তাফসিরের পারিভাষিক তৃতীয় যে অর্থটা সেটা হচ্ছে যে কালামের দ্বারা, বিশেষত আল্লাহ আজ্জার কালামের দ্বারা যে বিষয়টা উদ্দেশ্য সেই বিষয়টাই হচ্ছে, সেই উদ্দেশ্য বা সেই বিষয়টাই হচ্ছে কি তাফসির, তাওিল। আল্লাহ তার বাণীর দ্বারা যে বিষয়টাকে বুঝাতে চেয়েছেন ওই বিষয়টাই হলো তাওিল। কোরআনে কারীমের যে আয়াত দ্বারা যে বিষয়টাকে আল্লাহ আজ্জা জেলা বুঝাইতে চেয়েছেন ওই বিষয়টাই হচ্ছে ওই আয়াতের বা ওই 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 আল্লাহর ওই কালামের তাফসির। এই হলো সালাফদের দেয়া তাওিলের পারিভাষিক সংজ্ঞা। প্রথম সংজ্ঞাটা হচ্ছে হলো তাফসিরুল কালাম ও বায়ানু মানা, কালামের তাফসির এবং তার অর্থটা, অর্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করা। আর তাদের দেয়া দ্বিতীয় সংজ্ঞাটা হলো যে কালামের দ্বারা যা উদ্দেশ্য সেটাই হচ্ছে তাফসির। যেমন এই হুরমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এখানে এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি? মৃত পশু, তারপরে রক্ত, হুরমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত, এই বিষয়গুলোকে হারাম করা উদ্দেশ্য। এখন তাদের কথা হচ্ছে যে এই বিষয়গুলো হারাম, এই বস্তুগুলো হারাম, মৃত পশুর গোশত খাওয়া, রক্ত, শুকরের গোশত, এগুলো হচ্ছে হারাম, এটাই হচ্ছে এই আয়াতের তাফসির। আর মুতাখিরিন, ফাকিহ যারা এবং মুতাকাল্লিমিন, তারপরে মুতাসাউফিন, তাদের কাছে তাওিলের অর্থ একটু ভিন্ন। তারা তাওিল বলতে বুঝেন মুতাখিরিন, ফুকাহায়ে মুতাখিরিন যারা তারা, তারপরে এই যে মুতাসাউফিন, তাসাউফবাদী যারা, মুতাকাল্লিমিন যারা, তারা তাওিল বলতে বুঝেন ওয়া সারফুল লাযি আনিল মা'নার রাজিহি ইলাল মা'নাল মারজুহ লিদালিলিন ইয়াকতারিনু বিহি। তারা তাওিল বলতে বুঝেন যে কোন শব্দকে তার যে অর্থটা, কোন শব্দ যে অর্থটা বোঝাচ্ছে বাহ্যিকভাবে ওই অর্থ থেকে সরিয়ে অন্য একটা অর্থে নিয়ে যাওয়া কোনো কারণে, কোনো কারণবশত শব্দকে তার রাজেহ অর্থ, যেটা মানে যে অর্থটা ওই শব্দের জন্য প্রাধান্য পায়, এই শব্দের দ্বারা এই অর্থটাই বুঝায়, ওই প্রাধান্য পাওয়া অর্থ থেকে সরিয়ে নিয়ে তাকে অপ্রাধান্য পাওয়া একটা অর্থের দিকে নিয়ে যাওয়া, অর্থে ব্যবহার করা কোনো কারণবশত, লিদালিলিন ইয়াক্তারিনু বিহি, তার সাথে সংশ্লিষ্ট আছে বা সম্পর্কিত কোন দলিলের কারণে ওই শব্দটাকে তার রাজেহ অর্থ থেকে মারজুহ অর্থের দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে হাদা হুয়া তাউইল তাদের কাছে, মুতাকাল্লিমিনদের কাছে, তারপরে ফুকাহাদের কাছে, মুতাসাউফিনরা তাউইল বলতে এটাই বুঝেন। এই কারণে যখন তারা কেউ বলেন যে এই হাদিসটা অথবা এই এই দলিলটা মুআউয়াল, মানে এটা তাউইলকৃত, তখন তারা এই বিষয়টাকে বোঝান, মানে কি এই হাদিসটার বাহ্যিক অর্থ তারা, এই হাদিসটার বাহ্যিক অর্থ উদ্দেশ্য না, বরঞ্চ এটাকে তার বাহ্যিক অর্থ থেকে সরিয়ে নিয়ে ভিন্ন কোনো অর্থে ব্যবহার করা হয়েছে কোনো কারণে, বাহ্যিক রাজা অর্থ থেকে ফিরিয়ে নিয়ে কোনো মারজুহ অর্থ গ্রহণ করা, তাদের কাছে এটা হলো তাউইল। তো কোন কারণবশত, যেমন আমরা এটা একটা উদাহরণ যদি দিই তাহলে হয়তো বিষয়টা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। যেমন আল কুফর, আল কুফর শব্দটা দিয়ে, কুফুর শব্দ দ্বারা কি বোঝায়, তার রাজেহ অর্থ বা যে অর্থটা প্রাধান্য পায় সেটা হচ্ছে আল কুফুর বিল্লাহ, আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করা, দিনের বিষয়গুলোকে অস্বীকার করা, এটা হচ্ছে কুফুর। কুফুরের কুফুর বলতে এই অর্থগুলোই বোঝায়। কিন্তু এইটা দ্বারা যখন কেউ কুফরানে নিয়ামত, আল্লাহ নিয়ামতকে অস্বীকার করা এই অর্থে যদি নিয়ে যায় কোনো কারণবশত, কিংবা কোনো কিছুকে গোপন করার অর্থেও কিন্তু কুফর শব্দ ব্যবহৃত হতে পারে, যদিও তার ওই অর্থটা হচ্ছে মারজুহ, কোনো কিছুকে গোপন করা এটা হচ্ছে কুফর। কাফারা, কাফারা শব্দের শাব্দিক অর্থ, কুফরুন শব্দের শাব্দিক অর্থ কোনো কিছুকে গোপন করা, লুকানো। যারা মাটির নিচে বীজ গোপন করে শাব্দিক অর্থে তাদেরকে কাফের বলা যায়, কারণ তারা ওই বীজটাকে মাটির নিচে লুকিয়ে রাখে। এখন কেউ কাফের বলতে যদি ওই বীজ বপনকারী কাউকে বোঝায় এই অর্থে নিয়ে যায় তাহলে সেটা হচ্ছে তাউইল, কারণ বাহ্যিক রাজেহ অর্থ থেকে এটাকে সরিয়ে নিয়ে ভিন্ন একটা অর্থে ব্যবহার করা হয়েছে হয়তো কোনো একটা কারণে। লি দালিলিন ইয়াফতারিনু বিহি, এই হচ্ছে তাদের কাছে তাউইলের অর্থ। কিন্তু সালাফদের নিকট তাউইল এবং তাফসির এই দুইটা প্রায় সমর্থক। তারপরে এখন যারা বলছেন যে তাউইল এবং তাফসির প্রায় সমর্থক, তাদের নিকট এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, অর্থাৎ সালাফদের নিকট তাফসির এবং তাউইল এই দুইটা শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে। কেউ কেউ বলছেন যে না, এই দুইটার মধ্যে কি আছে, এই দুইটা একদম একই অর্থ, যেমন যে তাফসির এবং তাউইল একই অর্থে ব্যবহৃত হয়। আবু উবাইদা রাহিমাহুল্লাহ তার মন্তব্য হলো, অভিমত হলো তাই যে তাফসির এবং তাউইলের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা একই বিষয় বোঝায়, একই অর্থ। রাগিব আল আসফাহানি তিনি বলেছেন যে তাফসির এটা তাউইল থেকে ব্যাপক, তাউইল থেকে তাফসির একটা ব্যাপক অর্থ বোঝায়। তাফসির শব্দটা বেশিরভাগ এটা শব্দের ব্যাখ্যায় ক্ষেত্রে ব্যবহৃত হয়। রাগিব আল আসফাহানির কথা হচ্ছে যে তাফসির তাউইল থেকে তাফসিরটা হচ্ছে আরো ব্যাপক। তারপর তিনি বলছেন যে তাফসির বেশিরভাগ ক্ষেত্রে এটা শব্দের ব্যাখ্যা যখন করা হয় তখন এই ক্ষেত্রে তাফসির শব্দ এটাকে তাফসির বলে। আর অর্থের ব্যাখ্যা, অর্থটাকে যখন স্পষ্ট করা হয় সেটাকে তাউইল বলে। যেমন তাউইল রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা এখানে কিন্তু স্বপ্নের স্বপ্নের মধ্যে দেখা শব্দগুলোর ব্যাখ্যা করা হয় না, স্বপ্নে দেখা বিষয়টার কি করা হয় ব্যাখ্যা করা হয়, যে কারণে তাফসির রুইয়া বলা হয় না, বলা হয় তাউইল রুইয়া। যালিকা তাউইল রুইয়া যেমন কবি, তারপরে আরেকটা পার্থক্য তিনি বলছেন যে তাউইল এটা বেশিরভাগ ক্ষেত্রে ঐশী গ্রন্থগুলোর ক্ষেত্রেই ব্যবহৃত হয়, ঐশী গ্রন্থগুলোর বা আল্লাহর কালামের ব্যাখ্যার ক্ষেত্রেই তাউইল শব্দটা ব্যবহার করা হয়। আর তাফসির এটা ঐশী গ্রন্থের ব্যাখ্যায় যেমন বলা হয় তেমনি অন্যান্য গ্রন্থগুলোর ব্যাখ্যার ক্ষেত্রেও তাফসির শব্দটা ব্যবহৃত হয়। আরেকটা পার্থক্য তিনি বলছেন যে তাফসির বেশিরভাগ হয় একক শব্দের ব্যাখ্যায়, একক শব্দের ব্যাখ্যা করাটাকে তাফসির বলা হয়। আর সেন্টেন্সের ব্যাখ্যা যব দ্বারা করা হয় সেটাকে তাউইল বলা হয়। সেন্টেন্সের ব্যাখ্যাকে তাউইল বলে আর শব্দের ব্যাখ্যাকে তাফসির বলে। এবং শব্দ প্রথম যে পার্থক্যটা আমরা বললাম যে এখানে তাফসিরটা বেশিরভাগ শব্দের ব্যাখ্যায় ব্যবহৃত হয়, শব্দের ব্যাখ্যাকে তাফসির বলে, অর্থের ব্যাখ্যাটাকে তাউইল বলে। আরেকটা পার্থক্য হচ্ছে যে তাফসির এটা ঐশী গ্রন্থেরও তাফসির হয়, অন্যান্য গ্রন্থগুলোর ব্যাখ্যার ক্ষেত্রেও তাফসির ব্যবহৃত হয়। মানে অন্যান্য গ্রন্থের ব্যাখ্যাটাকেও তাফসির বলে, যেভাবে ঐশী গ্রন্থের তাফসিরটাকে ব্যাখ্যা বলা হয়। কিন্তু তাউইল কেবলমাত্র ঐশী গ্রন্থের বা আল্লাহর কালামের ব্যাখ্যাকে তাউইল বলে। আর তৃতীয় পার্থক্যটা হলো যে তাফসির একক শব্দের একক শব্দের ব্যাখ্যাটাকে তাফসির বলে, আর অনেকগুলো শব্দের ব্যাখ্যাটাকে তাউইল বলে। যেমন কোরআনে কারিমে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। এই যে বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম বলতে কি বোঝানো হয়েছে? এই যে শব্দগুলো, এই যে এক একটি শব্দ, বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, এই শব্দগুলোর ব্যাখ্যা এটাকে বলে তাফসির। তাফসির একক শব্দের ব্যাখ্যাটা হচ্ছে তাফসির। আর সমষ্টিক শব্দের সমষ্টির ব্যাখ্যা, শব্দ সমষ্টির ব্যাখ্যা মানে যেটা একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সের ব্যাখ্যা যদি হয় তাহলে সেটাকে বলে তাউইল। এই হলো তাফসির এবং তাউইলের মধ্যে পার্থক্য, আর তাফসির এবং তাউইলের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। তো এতটুকু জানা থাকলে কোরআনে কারিমের তাফসির বা যেখানে তাউইল আসবে, আমরা তাউইল যেমন যখন যারা তাফসিরে তাবারি পড়বেন, তাফসিরে তাবারি পড়লে দেখবেন যে বেশিরভাগ ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এখানে তাফসির শব্দের পরিবর্তে তিনি কোরআনে কারিমের যেখানে তাফসির করছেন তিনি তাউইল শব্দ ব্যবহার করছেন। এখন তাউইল যদি কেউ আবার মুতাকাল্লিমিনরা বা মুতাসাউফিনরা তাউইল বলতে যেটা বুঝেন, তারা যদি তাউইল বলতে ওই অর্থটা বুঝেন, তাহলে তারা কিন্তু তাফসিরে তাবারি পড়ে কিছু বুঝবেন না, কারণ তাওয়িলের ব্যাখ্যা মুতাকাল্লিমিনদের নিকট, মুতাসাউফিনদের নিকট এটা হচ্ছে একটা ভিন্ন ব্যাখ্যা। তাদের কথা হলো শব্দকে তার প্রাধান্য পাওয়া অর্থ থেকে, বাহ্যিক অর্থ থেকে সরিয়ে ভিন্ন কোনো অর্থে ব্যবহার করা কোনো কারণবশত, এটা হচ্ছে তাদের কাছে তাওয়িল। যেমন এর একটা উদাহরণ আমি দিলাম, কিন্তু সালাফরা তাফসির এবং তাওয়িল বলতে প্রায় সমার্থকই বুঝতেন, একই একই প্রায় মানে প্রতিশব্দ, তাওয়িলের প্রতিশব্দ সমার্থক শব্দ হচ্ছে তাফসির এবং তাফসিরের সমার্থক শব্দ হচ্ছে তাওয়িল। কোরআনে কেরিমে যে আয়াতগুলো আমরা দেখলাম ওইখানেও কিন্তু প্রায় একই অর্থে তাফসির এবং তাওয়িল ব্যবহার করা হয়েছে, একই অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা যে দ্বিতীয় বিষয়টাতে কিছুটা আলোকপাত করছি তা হলো যে সাহাবায়ে কেরামদের মধ্যে কি তাফসিরের চর্চা ছিল, কিংবা সাহাবাদের মধ্যে কেউ কি মুফাসসির সাহাবায়ে কেরাম কারা ছিলেন। তো এই ক্ষেত্রে প্রথম বিষয়টা আমাদের যেটা জানতে হবে যে সাহাবায়ে কেরামের যুগের পরে সময় যত গেছে সাহাবায়ে কেরামদের পরে কিংবা আহাদুস সাহাবার পরে সময় যত গেছে তত বেশি তাফসিরের প্রয়োজন দেখা দিছে, তাওয়িলের প্রয়োজন দেখা দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এত তাফসির বা এত তাওয়িলের প্রয়োজন ছিল না। ওই সময় এত তাফসির বা এত তাওয়িলের কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন কেন ছিল না, এর কারণ সাহাবায়ে কেরামরা ছিলেন আহলুল লুগা। কোরআনে করিম যে বাসায় নাজিল হয়েছে ওই বাসা ওইটাই ছিল তাদের বাসা, যে কারণে তার অর্থগুলো বুঝতে তাদের কোনো অসুবিধা, বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনে করিমের অর্থগুলো অর্থ বুঝতে তাদের কোনো অসুবিধা হয়নি। দ্বিতীয়ত কোরআনে করিমের নাজিলের প্রেক্ষাপটই, কারণ কোরআনে করিমের নাজিলে নাজিল তারা প্রত্যক্ষ করেছেন, অবতীর্ণের যখন কোরআনে করিম অবতীর্ণ হয়েছে তখন সেই প্রেক্ষাপট সেই পরিবেশ তারা প্রত্যক্ষ করেছেন, তারা দেখেছেন যে কোন প্রেক্ষাপটে কি পরিবেশে এই আয়াতটি নাজিল হলো। সুতরাং সেই প্রেক্ষাপট বা সেই পরিবেশে তাদেরকে কিন্তু অনেক আয়াতের মফহুম বা মানা তাদেরকে বলে দিয়েছে। যেমন কেউ একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয়ে জিজ্ঞেস করছে, পরক্ষণেই কোরআন নাজিল হয়েছে। সুতরাং উপস্থিত সাহাবায়ে কেরামরা এটা বুঝতে তাদের কোনো অসুবিধা হয়নি যে এই আয়াত দ্বারা ওই লোকের এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। যে কারণে আহাদুস সাহাবার পরে কিংবা বিশেষত আহাদুত তাবিঈনের পরে তাফসিরের যে ব্যাপক চর্চা বা গবেষণা শুরু হয়েছে সেটা আহাদুস সাহাবাতে ছিল না, এর কারণ ছিল সেটার প্রয়োজন ছিল না। কোরআনে কেরিমের যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হচ্ছিল সে বিষয়গুলো সুস্পষ্ট করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা সেটাকেই মেনে নিয়েছেন। তাদের আর এর থেকে তাদের প্রয়োজন যতটুকু ছিল কোরআনে কেরিম থেকে যতটুকু নেয়ার, তারা সেটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝে নিয়েছেন, কিংবা তারা আহলুল লুগা হওয়ার কারণে তারা নিজেরাই সেটা বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী তারা আমল করছেন, এটা তাদের জন্য সহজ ছিল। যে কারণে অতিরিক্ত চিন্তা গবেষণা এইগুলার প্রয়োজন তাদের ছিল না। তো মোট কথা হলো আহাদুস সাহাবাতে তাফসিরের ব্যাপক চর্চা ছিল না, সাহাবায়ে কেরামদের মধ্যেও মুফাসসির সাহাবায়েদের সংখ্যা তাই খুবই সীমিত, মাত্র কয়েকজন যারা তাফসির করেছেন।
এদের সংখ্যা খুবই সীমিত। দেখা যায় যে আহাদুত তাবিঈনে মুফাসসিরিনদের সংখ্যা যত, তার থেকে অনেক গুণ কম হচ্ছে আহাদুস সাহাবাতে মুফাসসিরিনদের সংখ্যা। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের তাদের এই তাফসির নিয়ে তাফসির চর্চার প্রয়োজন তাদের ছিল না। কি কি কারণে? এর মধ্যে কিছু কারণ আমরা বললাম। তারপরে যেমন আমরা দেখি যে আরো হচ্ছে যে যেটা বললাম যে তারা আহলুল লুগা ছিলেন। ভাষা এই শব্দ দ্বারা কি বোঝায় আরবিতে বা এই শব্দের তাৎপর্যটা কি, সেটা তাদের জানা ছিল, তাদের বেশিরভাগেরই জানা ছিল। কোরআনে করিম নাজালা বিলুগাতিহিম, তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে। তারপরে হচ্ছে যে আরবের কালচার সম্পর্কে তারা অবগত ছিলেন, সুতরাং সেটাও কিন্তু কোরআনে করিম বুঝতে তাদেরকে সাহায্য করছে। ইহুদি এবং নাসারাদের তাদের সম্পর্কে তারা ওয়াকিবহাল ছিলেন। যে কারণে ইহুদি বা নাসারাদের সম্পর্কে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে সেগুলো তারা সহজভাবে বুঝতে পারছেন। যে কারণে আলাদাভাবে তাফসির নিয়ে গবেষণা করার তাদের বিশেষ কোনো প্রয়োজন ছিল না। এরপরেও কোরআনে করিমের বুঝতে বা কোরআনে করিমের কোনো আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু দ্বিমত পাওয়া যায়। এই দ্বিমতের কারণগুলো কি, ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে আমরা একসময় আলোচনা করব। এবং আরেকটা বিষয়ে আলোচনার আশা পোষণ করছি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিপূর্ণ কোরআন, সম্পূর্ণ কোরআনের তাফসির তিনি করে গেছেন, নিয়ে গেছেন, নাকি সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যা তিনি করেননি? কোরআনে কারিমের এই আয়াত ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আমি আপনার প্রতি যিকির কোরআন নাযিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি মানুষের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন, মা নুজ্জিলা ইলাইহিম, তাদের প্রতি যা নাযিল করা হয়েছে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যা তাফসির দিয়ে গেছেন। তা আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনে কারিমের তাফসির করেছেন কিনা, সাহাবায়ে কেরামদেরকে পুরো কোরআনে কারিমের তাফসির বলেছেন কিনা, এই মাসআলাটাও মুখতালিফ। উলামায়ে কেরামদের মধ্যে এই বিষয়ে দ্বিমত আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, তাফসির করেছেন। অন্যান্য উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের সব আয়াতের ব্যাখ্যা দিয়ে জাননি, তিনি কিছু সামান্য আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। তো এই বিষয়ে ইখতিলাফ এবং প্রত্যেকের উভয় পক্ষেরই তাদের দলিল আছে, দাবির পক্ষে দলিল আছে। এইগুলো নিয়ে পরে এক সময় যদি সময় সুযোগ হয় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে বিষয়টা আমরা এখন যে সাহাবায়ে কেরামদের মধ্যে মুফাসসির সাহাবায়ে কেরাম কারা ছিলেন, মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে মানে যারা সুপ্রসিদ্ধ ছিলেন তারা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আন, ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আন, যাইদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আন, আবু মূসা আল আশআরী রাদিয়াল্লাহু আন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আন, এরা হচ্ছেন সাহাবায়ে কেরামদের মধ্যে প্রসিদ্ধ মুফাসসিরিন। প্রসিদ্ধ মুফাসসিরিন বলছি আমরা এই কারণে যে এদের ছাড়াও সাহাবায়ে কেরামদের মধ্যে আরো অনেক মুফাসসিররা ছিল মুফাসসির ছিলেন, যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনিও মুফাসসির ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আনহুম জামিআ। তো ওনারাও মুফাসসির ছিলেন, কিন্তু মুফাসসির হিসাবে সুপ্রসিদ্ধ ছিলেন এই যে কয়জনের নাম আমরা বললাম, খুলাফায়ে আরবা, তারপরে ইবনু মাসউদ, ইবনু আব্বাস, উবাই ইবনু কাব, যায়েদ ইবনু সাবিত, আবু মুসা আল আশআরি, আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা সুপ্রসিদ্ধ ছিলেন। তো এখানে এই যে প্রসিদ্ধ যে কজন তাদের মধ্যেও তাফসিরের দিক থেকে কেউ তাফসির বেশি করেছেন, কেউ তাফসির কম করেছেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তারা খুব সামান্য তাফসির কোরআনে কারিমের তাদের থেকে তাফসির পাওয়া যায় খুব সামান্য, যদিও তারা মুফাসসির হিসাবে সুপ্রসিদ্ধ, কিন্তু তাদের থেকে কোরআনে কারিমের তাফসির পাওয়া যায় খুব সামান্য। অন্যদের তুলনায় এখন প্রশ্ন হল যে কেন ওনাদের থেকে তাফসির সামান্য পাওয়া যাওয়ার কারণটা কি? এর কারণ হচ্ছে যে ওনারা আগে মারা গেছেন, তৃতীয়ত তারা খেলাফতের বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন, তৃতীয়ত তারা এমন সব লোকদের মধ্যে ছিলেন যাদের বেশিরভাগই কি ছিলেন, উলামা ছিলেন, যারা আল্লাহর কিতাব সম্পর্কে যাদের জ্ঞান ছিল, তাফসিরের প্রয়োজন যাদের খুব বেশি ছিল না, কোরআনে কারিমের হুকুম আহকাম সম্পর্কে, কোরআনে কারিমের আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে, এর দ্বারা কোন হুকুম সাবিত করা হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে ওই সময় যারা ছিলেন তাদের যুগে যে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের বেশিরভাগই এই সমস্ত বিষয়ে ওয়াকিবহাল ছিলেন, তারা জানতেন, সুতরাং তাদের কাছে আর নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন ছিল না। যে কারণে আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাফসির খুবই কম, ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তাফসির খুবই কম, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাফসির খুবই কম। না ভাই আমি ইনশাআল্লাহ খুব কম সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। তো তো এই খুলাফায়ে রাশিদার মধ্যে থেকে এই তিনজন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের থেকে তাফসির কম পাওয়া যাওয়ার কারণ হচ্ছে এই তিনটা বিষয়ে, মেজর কারণ হচ্ছে এই তিনটা। নাম্বার ওয়ান, তারা আগে আগে মৃত্যুবরণ করছেন। দ্বিতীয় বিষয় হলো তারা খেলাফতের বিষয় নিয়ে তারা ব্যস্ত ছিলেন। তৃতীয় বিষয় হলো যে তারা যে সময়ে ছিলেন ওই সময়ে যারা ছিলেন তাদের বেশিরভাগই আল্লাহর কিতাব সম্পর্কে আলেম ছিলেন, কোরআনে কারিম সম্পর্কে তারা নিজেরাই বুঝতেন। তাদের সময়ে যে লোকগুলো ছিল সে সমস্ত সাহাবায়ে কেরামরা কোরআনে কারিম সম্পর্কে তারা নিজেরাই বুঝতে পারতেন, এটা তাফসিরের প্রয়োজন তাদের ছিল না, সুতরাং এই কারণে তাদের থেকে তাফসির কম পাওয়া যায়। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বেশ তাফসির পাওয়া যায়, তাফসির তার বর্ণিত তাফসির ওনাদের তুলনায় অনেক বেশি। এর কারণ হচ্ছে যে এই তিনজন যতদিন জীবিত ছিলেন ততদিন আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব থেকে মুক্ত ছিলেন, যে কারণে তিনি ফ্রি ছিলেন, কোরআনে কারীমের তাফসিরের দিকে তার মনোনিবেশের সুযোগ ছিল। এরপরে হচ্ছে তিনি যখন যেহেতু এই তিনজন খলিফা পরে তিনি মৃত্যুবরণ করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন খলিফা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম মারা যাওয়ার অনেক পরে তিনি মৃত্যুবরণ করেছেন, যে কারণে তিনি একটা লম্বা সময় পেয়েছেন, ফ্রি একটা সময় পেয়েছেন। ওই সময় তিনি তাফসিরের দিকে মনোনিবেশ করতে পেরেছেন, আর তার সময়ে তাফসিরের প্রয়োজনীয়তাও দেখা দিছে, তার সময়ে তাফসিরের প্রয়োজনীয়তাও দেখা দিছে, যে প্রয়োজনীয়তাটুকু এই তিনজন খলিফার সময়ে কম ছিল, কারণ তাদের সময়ে বেশিরভাগ যে সমস্ত সাহাবারা ছিলেন তাদের বেশিরভাগই কোরআনে কারীমের সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, কোরআনে কারীমের মানা সম্পর্কে, আল্লাহর মুরাদ সম্পর্কে তারা জানতে পেরেছিলেন, যে কারণে তাদের কাছে তাফসিরের বেশি প্রয়োজন ছিল না। পক্ষান্তরে আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে এই প্রয়োজনীয়তাটুকু প্রবলভাবে দেখা দেয়, যে কারণে আমরা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাফসির অনেক বেশি পাই। এমনিভাবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে, উবাই ইবনে কাব থেকে তাফসির অনেক বেশি পাওয়া যায়, কারণ তখন তাফসিরের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে দেখা দেয়। তো এই হলো মোট কথা যে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই মুফাসসির ছিলেন, কেউ কেউ প্রসিদ্ধি লাভ করছেন, যারা যারা প্রসিদ্ধি লাভ করছেন তাদের মধ্যেও কেউ তাফসির অনেক কম করছেন, কেউ তাফসির বেশি করছেন। যারা কম করছেন তারা কেন তাফসির কম করলেন, তাদের থেকে কেন তাফসির কম পাওয়া যায়, আমরা সেই কারণগুলো বললাম। যারা তাফসির বেশি করছেন কেন বেশি করছেন, হ্যাঁ, বা তাফসিরের প্রতি যারা মনোনিবেশ বেশি করছেন কেন করছেন, সে বিষয়টাও আমরা বললাম। ইনশাআল্লাহ আল্লাহ আজিজুল্লাহ যদি আমাদের পরবর্তীতে তৌফিক দেন তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ, এইভাবে সুপ্রসিদ্ধ সাহাবায়ে কেরাম মুফাসসির যারা মুফাসসির হিসাবে প্রসিদ্ধ ছিলেন তাদের বিষয়ে একটু আলোচনা পরবর্তীতে আমরা করব। তো আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে তার কালাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, এবং সে অনুযায়ী তার মুরাদ অনুযায়ী মানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং এই কোরআনকে ইয়াউমুল কিয়ামা আমাদের পক্ষে, এই কোরআন যেন ইয়াউমুল কিয়ামা আমাদের পক্ষে প্রমাণ হয়, আমাদের বিপক্ষে যেন এটা প্রমাণ না হয়। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
نعم شيخ أحسن الله إليكم وجزاك الله خيرا.
آمين وإياكم.
شيخ تينتا كوشن ছিল করব না আগামী পর্বে জন্য রেখে দেব
ইনশাআল্লাহ। যদি শর্টকাট হয় তাহলে শেষ করে ফেলা ইনশাআল্লাহ। নাম
না প্রথম প্রশ্ন, মুতাকাল্লিমিন এবং ফুকাহারা তাউইলের যা অর্থ করেছে তা কি নেগেটিভলি দেখার সুযোগ আছে?
আসলে এগুলা আমরা এর আগে তাউইলের যে অর্থগুলো আমরা বলছি কোরআনে কারীমের, এবং কোরআনে কারীমের যে আয়াতগুলোতে তাউইলের কথা উল্লেখ রয়েছে আমরা এই আয়াতগুলো কিন্তু উল্লেখ করছি, যেমন সূরাতুল কাফের আয়াত ذلك تأويل ما لم تستطع عليه صبرا، سورة يوسف الآيات أنا أنبئك بتأويله، তারপরে سورة آل عمران الآيات وما يعلم تأويله إلا الله। তো এই যে আয়াতগুলো কোরআনে কারীমে তাউইল শব্দটা কিন্তু মুতাকাল্লিমিনরা তাউইল বলতে যা বুঝাইছেন আমরা যদি সেই অর্থটা নেই তাহলে এই আয়াতগুলোর অর্থ কি দাঁড়াবে? ওনাদের কথা হচ্ছে যে বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন একটা অর্থ নেয়া কোন কারণবশত বিদ্যালীন ইফতারিন বিহি। এখন এখানে আল্লাহ আজ্জা ওয়াজ্জাল এই যে সূরাতুল কাফে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মুসা আলাইহিস সালামকে যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সবরা, এটা হচ্ছে আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে পারেননি ওই বিষয়ের ব্যাখ্যা। তো এখানে বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন অর্থে যাওয়ার যে অর্থটা এখানে কোথা থেকে আসে? তো যে কারণে মুতাকাল্লিমিন বা মুতাসাউফিনদের তাবিলের ব্যাখ্যাটাকে বিশেষ করে কোরআনে কারিমে ব্যবহৃত তাবিল এবং তাফসির শব্দের ক্ষেত্রে আমরা এটাকে গ্রহণ করতে পারি না, বরং সালাফরা তাবিলের এবং তাফসিরের যে ব্যাখ্যা দিয়েছেন ওই ব্যাখ্যাটাই দেখা যায় যে কোরআনে কারিমে ব্যবহৃত তাফসির এবং তাবিল শব্দ দুঃখের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। নাম বারাকাল্লাহু ফিকুম।
শেখ পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা ইংলিশে আমি প্রথম ইংলিশে করি তারপরে বাংলা সর্বনাম বলবো। হুইচ বুক অফ তাফসির ডু ইউ রেকমেন্ড ফর এ বিগিনার টু স্টার্ট উইথ? একজন যে বিগিনার তুল্লাহ বলে আইলম বা পড়াশোনা করার চেষ্টা করছেন উনি কোন কোন বুক অফ তাফসির পড়তে পারেন?
নাম বারাকাল্লাহু ফিকুম। আমরা অবশ্যই এই বিষয়গুলা ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা সামনে আলোচনা করব, তারপরেও এই প্রশ্নের যে প্রশ্ন আসছে সেই হিসেবে বলছি যে আমরা এখানে যেমন প্রথমত তাফসির নাসির সাদি রাহেমাহুল্লাহ এটা পড়তে পারেন, তারপরে তাফসির ইবনুল কাইয়িম রাহেমাহুল্লাহর একটা তাফসির আছে সেটা পড়তে পারেন, এরপরে আস্তে আস্তে আরো ব্যাপক তাফসিরের দিকে যেতে পারেন, সেক্ষেত্রে তাফসির আত্তাবারি পড়তে পারেন, তারপরে ফাতহুল কাদির পড়তে পারেন। নাম তো সবচেয়ে মানে বিগিনারদের জন্য তাফসির নাসির সাদি রাহিমাহুল্লাহ যে তাফসিরটা সেটা খুবই ভালো যদি সংক্ষিপ্ত এবং সহজবুদ্ধ। নাম
নাম সে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেনটি ইংলিশে, হোয়াট ইজ দ্য মেথড অফ বিগিনিং হোয়াট ইজ দ্য মেথড অফ বেনিফিটিং ফ্রম দ্য স্টোরিজ ইন দ্য নবুল কোরআন দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন অফ দ্য প্রফিটস? জি শেখ।
বেনিফিটের মেথড আসলে শুধুমাত্র কোরআনে কারিমের যে স্টোরিগুলো থেকেই যে বেনিফিট নিতে হবে, পুরো কোরআন থেকে কোরআন দ্বারা বেনিফিট নেওয়ার যে মেথড ওইটাই কিন্তু কোরআনে কারিমে বর্ণিত আহকামের আয়াত, তারপরে আপনার মাআদ পরকাল বিষয়ক আয়াত, ইমান বিষয়ক আয়াত, আকিদা বিষয়ক আয়াত, তারপরে অন্যান্য যে কাসাস বা স্টোরিগুলো আছে সেগুলা থেকে একইভাবে কিন্তু বেনিফিট নেওয়ার মেথডটা কিন্তু প্রায় একই। মূল বিষয় হচ্ছে যে কোরআনে কারিম থেকে আমরা কোরআনে কারিমের যে কোনো আয়াত থেকে বেনিফিট নিতে হলে প্রথমত এটা পড়তে হবে বিত্তাদাব্বর, গভীর মনোযোগ সহকারে বুঝে শুনে, আর মাইন্ড সেট থাকতে হবে এই মর্মে যে এই কোরআনে কারিম কেবলমাত্র তিলাওয়াতের জন্য আল্লাহ আজ ওয়া জাল্লা নাজিল করেননি, এটা নাজিল করা হয়েছে মানুষের জীবন পরিচালনার পথ এবং পদ্ধতি দেখানোর জন্য, শেখানোর জন্য। এই কোরআনে কারিম হচ্ছে মানুষের জীবনের পথ নির্দেশ, সুতরাং আমি যখন কোরআনে কারিম তেলাওয়াত করব অবশ্যই এই মাইন্ডসেট করেই আমাকে পড়তে হবে যে এই কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার জীবন পরিচালনার নির্দেশনা রয়েছে যে আমরা আমি কিভাবে আমার জীবন পরিচালনা করব। এই চিন্তা নিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে, কারণ আল্লাহ আজ্জা জাল কোরআনে কারিমের একটা অক্ষর একটা বর্ণ কিন্তু অনর্থক বলেননি। প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা সেন্টেন্স এর মধ্যেই রয়েছে মানব জীবনের জন্য পথ নির্দেশ। তো এই চিন্তা নিয়েই কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে যে এই কোরআন আমাকে যেভাবে পড়ার দ্বারা আমি পড়ার তিলাওয়াতের দ্বারা আমি সওয়াব অর্জন করছি, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে কোরআন অনুযায়ী আমি আমার নিজের জীবন কিভাবে গঠন করতে পারি, সেই নির্দেশনা এখান থেকে আমাকে নিতে হবে, কোরআন থেকে নিতে হবে। আমি পূর্ববর্তী জাতিদের ঘটনাগুলো কিংবা অন্যান্য নবী রাসূলগণের ঘটনাগুলোর মধ্যে অবশ্যই এর মধ্যে আমাদের জন্য ইবরাহ বা লেসন আছে, যেটা কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়াজ্জাল নিজেই বলে দিয়েছেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে আপনি এই স্টোরিগুলো বলুন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাহলে হয়তো তারা চিন্তা করবে। এই স্টোরিগুলো যে এইগুলা শুধুমাত্র যে শ্রবণ মধুর শ্রুতি মধুর হবে, কাহিনীগুলো শুনতে বেশ মজা লাগে, এটাই শুনলাম কিছুক্ষণ হাসি কান্না করলাম, না এটার জন্য না, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই স্টোরিগুলোর উদ্দেশ্যটা কি আল্লাহ আজ্জা ওয়াজ্জাল নিজেই বলে দিয়েছেন, এগুলো নিয়ে চিন্তা করা যে এই স্টোরিগুলোতে কি বলা হয়েছে, এগুলোর উদ্দেশ্য কি, এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে, আমার আমার এখান থেকে কি শিকার আছে, কি শিকার আছে। হ্যাঁ, পূর্ববর্তী জাতিদের মধ্যে আমাদের এই তাদের ঘটনার মধ্যে আমাদের জন্য ইবরা আছে, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আলবাব, বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য জ্ঞানীদের জন্য বিচক্ষণদের জন্য এটার মধ্যে এগুলোর মধ্যে কি আছে, ইবরা আছে, লেসন আছে। তো এখান থেকে লেসন নেওয়াটাই যেন হয় উদ্দেশ্য, এবং ওই চিন্তা নিয়ে কোরআনে কারিম পড়তে হবে, তাহলে এই কোরআনে কারিম দ্বারা আমরা বেনিফিটেড হব ইনশাআল্লাহ। না
নাম শেখ, সর্বশেষ কোশ্চেন, নাম শেখ অফিকুম বারাকাল্লাহ শেখ, ইজ ইট পারমিসিবল ফর মুসলিমস টু গো অ্যান্ড ভিজিট দোজ হিস্টোরিক্যাল প্লেসেস মেনশনড ইন দ্য নোবেল কোরআন? জাযাকাল্লাহু খাইরান শেখ।
আমিন ওয়া ইয়াকুম। ইজ ইট পারমিসিবল ভিজিট কোথায়? নাম এটা পারমিসিবল যদি ওই ইবরা নেওয়ার জন্য হয় যে এখান থেকে আমি লেসন নেব বা এই ঐতিহাসিক স্থানগুলো আমি দেখব, এটা কেন যে আমি ওইখান থেকে শিক্ষা নেব, যেমন যে জাতিগুলোকে যে সমস্ত স্থানে ধ্বংস করা হয়েছে সেই স্থানগুলোকে দেখব আমি, যে ওইখানে দেখে এটা দ্বারা আমার ইমান বাড়বে, আমার রব যেটা বলছেন আজকে থেকে হাজার 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 বছর বছর পূর্বের ঘটনা, লক্ষ লক্ষ বছর পূর্বের ঘটনা এবং যা নিদর্শন হয়তো আমি দেখতে যাচ্ছি, এর দ্বারা আমি বুঝতে আমার আমার রব যা বলছেন সেটা হাক, আমি স্বচক্ষে দেখতেছি যে আল্লাহর নাফরমানি করলে পরে এর পরিণতি কি হয়, এইটুকু আমি দেখতে যাব। আমার ইমান বাড়ানোর জন্য যদি এই উদ্দেশ্যে কেউ যায় নিজের ইমান বাড়ানোর জন্য, তাহলে সেটা অবশ্যই পারমিজেবল যদি সফরের অন্যান্য প্রতিবন্ধকতা যদি না থাকে। সফরের অন্যান্য প্রতিবন্ধকতা যেমন এখন কেউ ওই মানে দর্শনীয় স্থানগুলো দেখতে গিয়ে যদি তাকে কোনো হারাম কাজ করতে হয় তাহলে সেটা অবশ্যই পারমিজেবল না, কিন্তু এই যে সফরের পথে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, শরীয়তের দিক থেকে কোনো প্রতিবন্ধকতা না থাকে, মানে কি যে ওই সফর করতে গিয়ে বা ওই স্থান দর্শন করতে দেখতে যাওয়ার পথে যদি তাকে কোনো হারাম কাজ করতে না হয় তাহলে সেটা পারমিসিবল। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।